অনুষ্ঠান ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ থাকছে হুজিবি নেতা বাংলাদেশে পৃষ্ঠপোষকের সন্ধানে।
হুজির শীর্ষস্থানীয় নেতা আতিকুল্লাহ বিদেশে নাশকতা চালানোর জন্য পৃষ্ঠপোষকের খোঁজে দেশে ফিরেছিলেন।
রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য সর্বাধিক।
রোহিঙ্গাদের মানবিক সহায়তায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
ভারতে মসজিদে মহিলাদের প্রবেশ অনুমতির ব্যাপারে অভিমত যাচাই।
ভারতের সুপ্রিম কোর্ট আজ মুসলমান মহিলাদের দেশের সব মসজিদে প্রবেশাধিকার সম্পর্কে সরকারের অভিমত জানতে চেয়েছে।
আরও থাকছে সম্প্রতি বাংলাদেশে ফেসবুকের একটি পোস্টিং নিয়ে সহিংসতা সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার। তাছাড়া আজকের আলাপনের বিষয় বাংলাদেশের নুসরাত হত্যা মামলার রায় ও নারী নির্যাতনের চালচিত্র। তবে সর্বপ্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুদ্ধদ্বার ইম্পিচমেন্ট তদন্ত যখন চলছিল তখন রক্ষণশীল রিপাবলিকান আইন প্রণেতাদের একটি দল প্রেসিডেন্টের সমর্থনে সেখানে পাঁচ ঘণ্টা পিছিয়ে যায়। ট্রাম্প রিপাবলিকানদের প্রতি অভিশংসনের বিরুদ্ধে কঠোর হতে এবং এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন। ওই আইন প্রণেতারা রুদ্ধদ্বার আইনি প্রক্রিয়া চলার সময় আক্রমণাত্মক ভঙ্গিতে প্রবেশ করে এবং ২০২০ নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান একজন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেন, যিনি ইউক্রেনের প্রাকৃতিক গ্যাস কোম্পানির সাবেক কর্মকর্তা ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত চালানোর জন্য ট্রাম্প যে ইউক্রেনের ওপরে চাপ দেন সে বিষয়ে কূটনৈতিক এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা যে প্রতিনিধি পরিষদে সাক্ষ্য দিয়েছিলেন সেই শুনানির পাণ্ডুলিপি তারা দাবি করেন। ইসলামিক স্টেট সন্ত্রাসী দলের হামলা প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত তেলক্ষেত্র এবং স্থাপনার সুরক্ষার জন্য সেখানে সেনা মোতায়েন জোরদার করবে। যদিও যুক্তরাষ্ট্র ওই অঞ্চল থেকে তাদের বেশিরভাগ সেনা প্রত্যাহার করে নিয়েছে। যুক্তরাষ্ট্র সিরিয়ার পূর্বাঞ্চলে ১,০০০ সেনা মোতায়েন রাখবে। এদিকে ক্যালিফোর্নিয়ার উত্তর এবং দক্ষিণাঞ্চল থেকে অন্তত ৫০,০০০ মানুষকে জোর করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি দাবাগ্নি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় কয়েক হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে। আরও গ্রাহককে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হতে পারে বলে বিদ্যুৎ কোম্পানি সতর্কবার্তা জারি করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে বিদ্যুৎ না থাকার কারণে প্রায় ৫,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সপ্তাহে বিপর্যয়কর দাবাগ্নি রোধ এবং আরও এক দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হল। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সেখানে ঘণ্টায় ৯৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং গাছের শুকনো ডাল বিদ্যুৎ সরবরাহ তারের ওপরে পড়ে তা থেকে আগুন ধরার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বা হুজির শীর্ষস্থানীয় নেতা আতিকুল্লাহ বিদেশে নাশকতা চালানোর জন্য পৃষ্ঠপোষকের খোঁজে ঢাকায় ফিরেছিলেন বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
সম্প্রতি রাজধানী ঢাকা থেকে দুই সহযোগী সহ গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদে আতিকুল্লাহ এমন তথ্য দিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, আতিকুল্লাহ আরো জানান, মুফতি শহীদ নামে দুবাইয়ে পালিয়ে থাকা হুজির সাবেক এক নেতা এবং পাকিস্তানের কিছু লোক আতিকুল্লাহকে এ কাজে পাঠিয়েছিল। সন্ত্রাস দমন আইনের মামলায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর আতিকুল্লাহ সহ গ্রেপ্তার হওয়া তিন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জমানবন্দি দিয়েছে বলে মনিরুল ইসলাম উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রোহিঙ্গাদের জন্য দেওয়া মানবিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে শীর্ষে রয়েছে। দেশটি এ পর্যন্ত ২৭ কোটি ৪০ লক্ষ ডলার সহায়তা দিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্র সংস্থার কাছে $92 কোটি সহায়তা চেয়েছিল। এর মধ্যে পাওয়া গেছে 60%। সবচেয়ে বেশি সহায়তা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এখন পর্যন্ত দেশটি $27 কোটি 40 লাখ সহায়তা দিয়েছে। গত 3 বছরে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র যোগান দিয়েছে $67 কোটি। ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাজ্য দিয়েছে $120 মিলিয়ন, অস্ট্রেলিয়া $34 মিলিয়ন, জাপান $31 মিলিয়ন, কানাডা $23 মিলিয়ন, কাতার $22 মিলিয়ন, জার্মানি $17 মিলিয়ন, সৌদি আরব $10 মিলিয়ন, সংযুক্ত আরব আমিরাত $10 মিলিয়ন দিয়েছে। ওদিকে রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের প্রক্রিয়ার সঙ্গে ভিন্নমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী এলিস ওয়েলস স্বাধীন বিশেষজ্ঞদের মতে একটি অনুকূল সমাধান হিসাবে সমর্থিত না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত রাখার পক্ষে মত দিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আফগানিস্তানের লড়াই শেষ করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র এবং তালিবান বিদ্রোহীদের মধ্যকার থেমে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু করার উদ্দেশ্যে রাশিয়া এবং চীন পুনরায় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। আফগানিস্তানে শুক্রবার লড়াইয়ে আরও মানুষের প্রাণনাশ ঘটে। আফগানিস্তানের রাজধানী কাবুলে পরপর কয়েকটি তালিবান আক্রমণে আমেরিকান সেনাসহ আরও অনেকে প্রাণ হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিবানদের সঙ্গে বছর ধরে চলতে থাকা আলোচনা হঠাৎ করে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে বন্ধ করে দেন। ইসলামাবাদের সরকারি সূত্রে জানানো হয়েছে যে শুক্রবার মস্কোর উদ্যোগে চীন এবং পাকিস্তানের প্রতিনিধিসহ যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক জালমে খলিলজাদ আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসবেন। বাংলাদেশের বগুড়ায় আলাল নামের এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস দিয়ে হত্যা করেছে তার সহকর্মী যতন চন্দ্র কর্মকার। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা প্রতীক ওমর।
শুক্রবার বগুড়ার কাহালু উপজেলার মুরইল এলাকায় আরফিন জুট মিলে এ ঘটনা ঘটে। জানা গেছে আলাল ওই জুট মিলে সকাল থেকে পরিচ্ছন্নতার কাজ করছিল। বেলা 11টার দিকে তাকে সবার অগোচরে যতন নামের অপর এক সহকর্মী হাওয়া মেশিনের পাইপ দিয়ে আলালের পায়ুপথে বাতাস দেয়। এতে আলাল পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আলাল মারা যায়। এ বিষয়ে কাহালু থানার অফিসার্স ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম ভয়েস অফ আমেরিকাকে বলেন,
আমরা যেটা পাইছি যে তার পায়ুপথে প্রবেশ করে মেরে ফেলছে, আমরা আসামি গ্রেফতার করছি।
এর আগে 2017 সালে বগুড়ার একই উপজেলায় রাসেল মিয়া নামে এক সিরামিক কর্মী নিহত হয়েছিল। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
ভারতের সুপ্রিম কোর্ট আজ মুসলমান মহিলাদের দেশের সব মসজিদে প্রবেশ অধিকার সম্পর্কে সরকারের অভিমত জানতে চেয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
ইয়াসমিন জুবের আহমেদ পিরজাদে নামে এক মহিলা ভারতের মুসলমান নারীরা যাতে দেশের সবকটি মসজিদের ভেতরে ঢুকতে পারেন এবং নামাজ পড়তে পারেন তার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তার বক্তব্য ছিল, মুসলমান মহিলাদের মসজিদে ঢুকে নামাজ পড়তে না দেওয়ার অর্থ তাদের বেশ কিছু মৌলিক অধিকার অগ্রাহ্য করা। এই বিষয়ে সরকারি কর্তৃপক্ষ এবং ওয়াকফ বোর্ডের মতন মুসলিম সংগঠনগুলিকে নির্দেশ দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন ইয়াসমিন পিরজাদে। ওই আবেদনের প্রেক্ষিতে আজ শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস এ বোবদে ও এস এ নাজিরকে গঠিত 3 সদস্যের বেঞ্চ কেন্দ্রীয় সরকারের আইন ও বিচার এবং সংখ্যালঘু সম্প্রদায় সংক্রান্ত দপ্তরের কাছে নোটিশ পাঠিয়ে তাদের অভিমত জানতে চেয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে পুনরায় সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে অন্তত 2 জন বিক্ষোভকারী নিহত হয়। বাগদাদের অত্যন্ত উচ্চ নিরাপত্তা সম্পন্ন এলাকা, যা গ্রিন জোন নামে পরিচিত, সেখানে হাজার হাজার বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করে। বিক্ষোভকারীরা ব্যাপক দুর্নীতি, বেকার সমস্যা এবং সরকারি সংগঠনের পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভ করছে। বলিভিয়ার নির্বাচনী বোর্ড বলিভিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইভো মোরালেসকে জয়ী ঘোষণা করেছে। বৃহস্পতিবার নির্বাচনী বোর্ড জানিয়েছে প্রায় সব ভোট গণনাই শেষ হয়েছে। বোর্ড আরও জানাচ্ছে মোরালেস পেয়েছেন 47.1% ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেসা পেয়েছেন 36.5% ভোট। বলিভিয়ার আইন অনুযায়ী ফিরতি দফার ভোট এড়াতে হলে প্রথম দফার ভোটের সবচাইতে বেশি ভোট পাওয়া প্রার্থীকে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর তুলনায় অন্তত 10% ভোটে এগিয়ে থাকতে হবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকেও। যেমনটি আমরা জানি যে বাংলাদেশে ফেসবুক পোস্টিংয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে আরেকবার সহিংসতার ঘটনা ঘটল গত সপ্তাহে। এবার ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিনে। অভিযোগটি তোলা হয় যে জনৈক হিন্দু ভদ্রলোকের বিরুদ্ধে যে তাঁর ফেসবুকে নাকি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়েছে। তিনি বলছেন তাঁর ফেসবুক হ্যাকড হয়েছে। তারপর কয়েকটি ইসলামী গোষ্ঠীর প্রতিবাদ সমাবেশ করা হয়, সেখানে হিংসাত্মক ঘটনায় পুলিশ ও অসামরিক লোকজন আহত হন, নিহত হন 4 জন। এই খবরকে কেন্দ্র করে হিন্দুদের ঘরবাড়ি তছনছ করা হয়। এরকম ঘটনা এই প্রথম কিন্তু নয়। রামুতে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরাবাদে এর আগে প্রায় একই রকম ঘটনা ঘটেছে। এমনকি অন্য কারোর নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডিতে এরকম ঘটনা ঘটাবার কথাও বলা হচ্ছে। এ ব্যাপারে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল মান্নান। অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
সম্প্রতি আপনার লেখা এবং প্রকাশিত একটি নিবন্ধ পড়ছিলাম, সেখানে আপনি লিখেছেন যে ফেসবুক না থাকলে কি হয়, এটা বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন?
ধন্যবাদ আপনাকে। আসলে আমি যেটা বোঝাচ্ছি, ধরেন ফেসবুক একটা তথ্য প্রযুক্তি এই বিশ্বে অত্যন্ত একটি চমৎকার কি বলা যাবে উদ্ভাবন ছিল এবং এখনো আছে বলে আমি মনে করি। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ সহ অনেক দেশে এই ফেসবুকের অপব্যবহার করে সমাজে নানা ধরনের সমস্যার সৃষ্টি করা হয়। আমি বাংলাদেশের কথাই বলি। আপনি যে শুরুতে বলেছেন এই ফেসবুক ব্যবহার করে বাংলাদেশে কিছুদিন পরপর সামাজিক উস্কানি বলতে অনেকটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়। যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপর প্রথমে 2012 সনে রামুতে একটি ঘটনা ঘটেছিল, যেখানে উত্তম বড়ুয়া নামে একজন বৌদ্ধ সম্প্রদায়ের তরুণের নামে একটি ফেসবুক খোলা হয় এবং বলা হয় ওই ফেসবুক থেকে ইসলাম ধর্মের আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নানা ধরনের পোস্টিং দেওয়া হয়েছে এবং এটাকে কেন্দ্র করে সেখানে বড় ধরনের গন্ডগোল হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়। অনেকগুলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িঘর পোড়ানো হয়, অনেক ঐতিহাসিক মন্দির পোড়ানো হয় এবং দেখা যায় পরবর্তীকালে যে উত্তম বড়ুয়া নামে কাউকে পাওয়া যায় নাই এবং তা ওই যে পোস্টটা নিয়ে এত তুলকালাম কাণ্ড তা সেরকম কোন পোস্টের অস্তিত্ব পাওয়া যায় নাই। এরপরে যেটা আপনি বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একইভাবে রসরাজ নামে আরেকজন যে কিনা মাছের ব্যবসা করে, লেখাপড়া তেমন একটা জানে না, তার নামে এরকম একটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। ভোলায় সম্প্রতি যেটা আপনি বলছিলেন যে আরেকজন হিন্দু সম্প্রদায়ের তরুণের নামে এরকম ফেসবুক খোলা হয়েছে, সে কিন্তু আগে থানায় গিয়ে বলেছে যে আমার শুক্রবারে সে থানায় গিয়ে বলেছে আমার ফেসবুকটা হ্যাকড হয়েছে এবং এই ফেসবুক থেকে নানা ধরনের উস্কানিমূলক পোস্টিং দেওয়া হচ্ছে। আমি বলছিলাম যে ফেসবুকটা একটি ভালো উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেটাকে আমরা কতভাবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করছি সেটা সংকেত হওয়ার যথেষ্ট কারণ আছে এবং তার কারণেই বলেছি বিশ্বের কয়েকটি দেশে, বড় বড় দেশে, চীনে, ইরানে, বা কিউবাতে ফেসবুক এর ব্যবহার একেবারেই নাই, কিউবাতে আছে তবে সেটি খুবই স্লো, কেউ ব্যবহার করে না। না থাকলে হ্যাঁ, যারা আজকালকার তরুণরা এটা তো অভ্যস্ত হয়ে পড়েছেন তারা হয়তো রুষ্ট হবেন, তারা হয়তো কিছুটা অসুবিধায় পড়বেন, কিন্তু আমার আমার দেখা মতে বাংলাদেশে একটি জরিপে বলা আছে আমাদের তরুণরা দিনে 8 ঘন্টা ফেসবুকে কাটান, তারা বই পুস্তক তেমন একটা পড়েন না, পত্র পত্রিকা পড়েন না, ফেসবুকে অনেক ভালো জিনিসের পোস্টিং হয় কিন্তু সেগুলোর দিকে তাদের নজরটা তেমন বেশি নেই। যেহেতু আমরা ফেসবুক ব্যবহারটা নিয়ন্ত্রণ করতে পারি নাই এই যাবৎ, এবং ভারতেও একইভাবে চিন্তা করা হচ্ছে যে এই ফেসবুকটা হয় আপনারা নিয়ন্ত্রণ করার কোন একটা ব্যবস্থা করেন, ফেসবুক কি পোস্ট হয়, কারা অ্যাকাউন্ট খোলে, অথবা যতদিন না পারছেন অন্তত 1 বছর সেটাকে বন্ধ করে দিয়ে, এটা একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষামূলক ভাবে বন্ধ করে দিয়ে চেষ্টা করতে পারেন এই ধরনের ঘটনা রোধ করার জন্য, সেটাই ছিল আমার উদ্দেশ্য।
আপনি ঠিকই বলেছেন, সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয় তো আছেই, আর তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে রাজনৈতিক উস্কানিমূলক ব্যাপারও আছে। কিছুদিন আগে এই যে নিরাপদ সড়কের দাবিতে ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল, সেই দাবিকে সবাই সমর্থন করেছেন, হঠাৎ করে একটি পোস্ট একটি ফেসবুক পোস্টিংয়ে দেখা গেল তারা বলছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের অফিসে নিয়ে গিয়ে অনেক মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু রাজনৈতিক উত্তেজনাও সৃষ্টি করে, তাই তো?
অবশ্যই অবশ্যই, আমি বলি সেই ঘটনাটা শুরু হয়েছিল খুবই ভালো, আমরা সকলে সমর্থন করেছিলাম, এবং একটি পর্যায়ে গিয়ে এখন একটা কথা মনে রাখতে হবে, যেহেতু আওয়ামী লীগ পরপর 3 বার ক্ষমতায় আছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশের, তার শত্রুর কিন্তু অভাব নাই, ঘরের ভিতরে শত্রু আছে, ঘরের বাইরে যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল তারা তো আছেই, নানা ধরনের একটা ইস্যুর সৃষ্টি করে সরকারের একটা স্থিতিশীলতা নষ্ট করতে চায়, জানমালের ক্ষতি করতে চায়। তবে যে ঘটনাটি আপনি বললেন যে আওয়ামী লীগের ধানমন্ডির টিনের বাড়িতে যেটি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক অফিস সেখানে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, ঘটনা চক্রে তার পাশের বাড়িটা কমন দেওয়াল, সেখানে আমি থাকতাম, আমি দেখলাম যে ওইখানে ওই ধরনের কোনো ব্যাপারই নাই, ওখানে কোনো লোকজনও নাই, যা লোকজন ছিল সবগুলো রাস্তায় তারা ওই ওই ওটা প্রতিহত করার চেষ্টা করছে, ওইখানে যে আক্রমণ একটা চেষ্টা করা হচ্ছিল সেটি চেষ্টা করা হচ্ছে। সুতরাং রাজনৈতিক ফায়দা লোটার জন্য বর্তমান সরকারকে বেকায়দা ফেলার জন্য তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে নানা ধরনের এই এই অজুহাত খোঁজে এবং যেটাই পায় সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করে। আমি ঘটনা প্রসঙ্গে বলি, আজকে আপনারা হয়তো দেখেছেন যে গতকাল আজকে বা গতকাল ফেনীর নুসরাত মেয়ের নামে একটি 18 বছরের বালিকাকে হত্যা করার দায়ে 16 জনের ফাঁসির হুকুম হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে বিএনপি নামক রাজনৈতিক দলটি সেটির প্রশংসা না করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন যে পুলিশের যিনি মোয়াজ্জেম তাকে শাস্তি না দেওয়াতে তারা মনঃক্ষুণ্ণ হয়েছেন, কিন্তু ওই যে 16 জনের মৃত্যুদণ্ড হয়েছে সেই ব্যাপারে তিনি কিন্তু নিশ্চুপ। তো এই ধরনের রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলেই আসছে।
জি, ফেসবুক ফেসবুক প্রসঙ্গে আমরা ফিরে আসি, আপনি বলছিলেন এবং এরকম অনেক ঘটনার কথাই আমরা জানি, আমরা জানি যে কিভাবে শাপলা চত্বরে হাজার হাজার লোককে মেরে ফেলা হয়েছে, এরকম প্রচারণা হয়েছে, কিন্তু এই ব্যাপারে সরকারের দায়িত্বটা কি সেটা একটু জানবার ইচ্ছে আমার, সরকার কি করতে পারে?
আসলে ফেসবুক তো এককভাবে সরকার নিয়ন্ত্রণ করতেও পারে না, করতে গেলে ওই বন্ধ করার ব্যাপারটা আসবে, এটার মনিটরিং এর ব্যবস্থা আসবে, তার জন্য সরকারের যে ধরনের তথ্য প্রযুক্তি বিশারদ আছে দরকার সেটা আছে কিনা আমার সন্দেহ আছে। তবে সরকারের দায়িত্ব হচ্ছে প্রথমে, এই আমি আরেকটা জিনিস বলে রাখি, যখন রামুর ঘটনাটি ঘটলো বা এই শাপলা চত্বরের ঘটনাটি ঘটলো, আমি একজন অত্যন্ত দায়িত্বশীল যিনি একসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তার সাথে একটি আলোচনা অনুষ্ঠানে গিয়েছিলাম একটা টিভিতে, তিনি বিশ্বাসই করতে চান না যে অন্য কেউ আমার নামে বা ওনার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে বা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এটি একজন অত্যন্ত উঁচু মানের শিক্ষিত যিনি একজন একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এই মুহূর্তে তিনি প্রয়াত, তো তিনি বিশ্বাস করতে চান না। আমি বলেছি যে স্যার আপনার নামে যে কোনো জন আমিও হতে পারি সেটা একটা অ্যাকাউন্ট খুলে আপনার ছবি দিয়ে এই ধরনের উল্টাপাল্টা পোস্ট আমি দিতেই পারি, সেটা তিনি কিন্তু বিশ্বাস করতে চান না। তার অর্থ হচ্ছে আমরা যতই ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বলি, আসলে ডিজিটাল বাংলাদেশ কি, এটা ভালো দিকটা কি, আবার এটা খারাপ দিক কি হতে পারে, সেই সম্পর্কে আমাদের ধারণাটা কিন্তু খুব বেশি ভালো না, অন্তত আমার দৃষ্টিতে।
জি,
অন্তত আমার দৃষ্টিতে।
জি, পরিশেষে আমি আরেকটা প্রশ্নে আসছি, যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সামনে সাক্ষ্য দান লিব্রা সম্পর্কে, তো সেখানে তিনি অন্যরকম প্রশ্নেরও সম্মুখীন হন, বিশেষ করে ফেসবুকের কন্টেন্ট ম্যানেজমেন্ট বা বিষয়বস্তুর ব্যবস্থাপনা সম্পর্কে, রাজনীতি এবং বর্ণবৈষম্য সম্পর্কে। আপনি কি মনে করেন যে ফেসবুকে এরকম লেখার উপর নিয়ন্ত্রণ করার কোনো উপায় বের করা দরকার, যেখানে জুকারবার্গ এত উপায় বের করেছেন, এত জিনিস বের করছেন, কারেন্সি বের করছেন, এই জিনিসগুলো রোধ করার কি কোনো উপায় বের করা দরকার কিনা?
অবশ্যই দরকার, অবশ্যই দরকার, এবং সেটা যদি কেউ করতে পারেন, মানে ফুলপ্রুফ তো কোনো জিনিসই হবে না, তার কাছাকাছি যদি যেতে হয় তাহলে ওই জুকারবার্গের মতন ব্যক্তিরাই করতে পারবেন, কারণ ওনারাই সার্বিক নিয়ন্ত্রণটা কিন্তু ওনাদের হাতেই, বাংলাদেশ বা ভারত বা ইন্দোনেশিয়া বা ইরান যতই বলি তারা করবে, কিন্তু তারা সেটা করতে পারবে না যদি না জুকারবার্গ বা তার সংস্থা তাদেরকে সহায়তা করে। না হলে এই ধরনের ঘটনা শুধু যে বাংলাদেশে ঘটছে তা না, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এটি বাংলাদেশে করা হয় বেশিরভাগ সময় সংখ্যালঘুদের টার্গেট করে, এটি অত্যন্ত একটি নিন্দনীয় ব্যাপার বলে আমি মনে করি। আমার মনে করি বাংলাদেশের সংখ্যালঘুরা, আমরা যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে কি বলে যে দেশপ্রেমিক হয় এবং অন্যান্য ধর্মের প্রতি সাধারণত তাদের একটা সহনশীলতা থাকে, তারাও কিন্তু তার থেকে খুব বেশি দূরে না। তাদেরকে তারা যারা এই ধরনের ঘটনার পরে নিগৃহীত হন, লাঞ্ছিত হন, ক্ষতিগ্রস্ত হন, তারা কিন্তু সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত এবং কি নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এলাকা।
অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক আব্দুল মান্নান, আমরা আবার আপনার কাছে ফিরে আসব সরাসরি ফেসবুকে বাংলাদেশ সময় রাত 11:15, ভারতের সময় রাত 10:45। সে পর্যন্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, শ্রোতাদেরও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এবার শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় বাংলাদেশে নুসরাত হত্যা মামলার রায় ও নারী নির্যাতনের চালচিত্র। আমার সঙ্গে সঞ্চালনে রয়েছেন তাহিদুল ইসলাম।
ধন্যবাদ আনিস আহমেদ।
হ্যাঁ, যেমনটি আমরা বলছিলাম যে নুসরাত হত্যার মামলার যে রায় বেরিয়েছে, প্রাথমিক পর্যায়ে আদালত থেকে যে রায় বেরিয়েছে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মূল আসামি সেই মাদ্রাসার যে প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষ, সেই লোকটি সহ। তো যে কারণে এর একটা ইতিবাচক সাড়া জেগেছে, কিন্তু আবার প্রশ্ন এটাও দেখা দিয়েছে যে বাংলাদেশে আরও অনেক ঘটনা ঘটেছে নারী নির্যাতনের, নারীদের হত্যা করার, যৌন নিপীড়নের, সেই সব বিষয়টা কিভাবে মীমাংসা করা যায়, এটাকে কি আমরা একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত হিসেবে ধরতে পারি কি না, সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে।
জি, আপনি যেমনটা বলছিলেন, আসলে নারী নির্যাতনের ঘটনা, এবং শুধু নারী কেন বলি, শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী, তাদের প্রতি নির্যাতন যেন থামছেই না, এবং সেই কারণেই আমরা আসলে নুসরাত হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা করার পাশাপাশি সামগ্রিক বাস্তবতা নিয়ে আলোচনা করব। এবং সেই আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, দুজনই আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন হচ্ছেন অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আরেকজন হচ্ছেন অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারি।
আপনাদের দুজনকেই স্বাগতম জানাচ্ছি, অধ্যাপক অ্যাডভোকেট দিলরুবা শারমিন এবং অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারি।
আপনাদেরকেও ধন্যবাদ।
যেমনটা আমরা শুরুতে বলছিলাম যে নুসরাত হত্যাকাণ্ডের বিচারের রায় ঘোষণা হয়েছে, সেটি নিয়ে অনেকেই আশান্বিত, কেউ কেউ একটু সন্দেহ প্রকাশ করছেন, কেন সন্দেহ প্রকাশ করছেন সেগুলোও আমরা জানার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আপনাদের একটু জানিয়ে রাখি যে দর্শক এবং শ্রোতা, আপনারা চাইলে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন, আপনারা চাইলে আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন এবং সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের অতিথি দুজন যারা রয়েছেন তারা দেওয়ার চেষ্টা করবে। আবারও একবার ফোন নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দেই আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার, সে নাম্বারটি হচ্ছে 202-619-3062। আমরা অতিথিদের কাছে যাওয়ার আগে একটু জেনে নিতে চাই, যারা এই বিষয়টি নিয়ে সরাসরি কাজ করেন, আইন ও সালিশ কেন্দ্র সেই প্রতিষ্ঠানটির যে নির্বাহী পরিচালক শিপা হাফিজা, তার সঙ্গে আসলে কথা বলেছিলেন এই রায় ঘোষণার পরপরই আমাদের সহকর্মী তাহিরা কিবরিয়া। সেক্ষেত্রে আমরা একটু তার মন্তব্য শুনে নেই যে এই রায় ঘোষণার পরপর তাৎক্ষণিকভাবে তার প্রতিক্রিয়াটি কী ছিল।
প্রথম বিষয় হচ্ছে যে এটা একটি জঘন্যতম অপরাধের বিরুদ্ধে একটি সর্বোচ্চ একটা শাস্তির বিধান দেওয়া হয়েছে। এটা আসলে ট্রায়াল কোর্ট থেকে হয়েছে, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল থেকে। তো এরপরে তো এটা আমাদের উচ্চ আদালতেও যাবে এবং সেইখানেও যদি এটা বহাল থাকে তবে আসবে বাস্তবায়নের কথা। আমাদের অভিজ্ঞতা এ পর্যন্ত আসলে এই ধরনের শাস্তিগুলো বাস্তবায়ন আমরা খুব একটা দেখি না কাজেই। তবে যেহেতু এটাতে একটা বিশেষভাবে এটাতে মনোযোগ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকেও এবং পুলিশেরও কিছু ভালো কাজ এখানে ছিল তো অনুসন্ধানের ক্ষেত্রে, আমরা আশা করছি যে এটা হয়তো বা সেই দৃষ্টান্তমূলক শাস্তি যা দেশে একটি প্রেসিডেন্ট খাড়া করতে পারবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিচারে এবং বাস্তবায়ন হবে, এটা শুধুমাত্র আমাদের আশা। আসলে এই ধরনের অপরাধগুলো সংঘটিত হয় অনেকগুলো কারণে, মূল্যবোধের অবক্ষয় এইসব তো আছেই, কিন্তু সুযোগ পাওয়ার জন্য মানুষে মানে এটাকে সুযোগ হিসেবে নেয়। যেহেতু আমাদের দেশে বিচারহীনতার একটি সংস্কৃতি অলরেডি তৈরি হয়েছে কাজেই এই অপরাধগুলো করে অনেকেই মুক্তি পেয়েছে, অনেকে কোনো বিচারের আওতায় আসে নাই বিধায়। আমাদের যারা পটেনশিয়াল পারপেট্রেটর তারা এই কাজটা অনেক বেশি ভাবে আরো করছে, এটা খুবই সত্য কথা। ইদানিং কালে বয়সের কোনো বাধা নাই, শ্রেণী আপনি জেন্ডার বলেন যে কোনো বিষয়ে বলেন, আমরা দেখছি যে এরকম জঘন্য অপরাধগুলো সংঘটিত হচ্ছে, পাবলিকলি সংঘটিত হচ্ছে, দল বেঁধে এরকম অপরাধ করছে এবং তাদের নিজের অপরাধ নিজেরা আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দিচ্ছে। তো আমরা সবসময় বলে আসছি যে বিচারহীনতা আসলে এইগুলোকে প্রমোট করে, কাজেই আমরা আশা করব এই বিচারটা অবশেষে যেন বাস্তবায়িত হয়।
আমরা শুনছিলাম আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজার মন্তব্য। শুরুতে যেতে চাই অ্যাডভোকেট দিলরুবা শারমিন আপনার কাছে, রায় নিয়ে আপনার মন্তব্য এবং আইনি প্রক্রিয়ার যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেক্ষেত্রে আসলে কি হবার প্রত্যাশা আপনি করছেন, কি হতে পারে?
ধন্যবাদ। আসলে প্রথমেই এটার জন্য বিচার বিভাগকে আমরা ধন্যবাদ দিতে চাই যে অতি দ্রুত একটি অত্যন্ত আলোচিত মামলা যেটা কার্যক্রম শেষ করেছে এবং এই পুরো কার্যক্রমের সাথে যে বা যারা জড়িত ছিলেন ইতিবাচকভাবে তাদের সবারকেই ধন্যবাদ দেওয়া দরকার, কারণ নুসরাতের মতন অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে এবং ঘটে, কিন্তু আমরা যেটা পাই সবসময় যে এত বিচারের এত দীর্ঘসূত্রিতা যে কারণে আমাদেরকে অনেক বেশি মানে আমরা ভুলে যাই, প্রতিদিন একটা করে ঘটনা ঘটতে ঘটতে ভুলে যাই, কিন্তু নুসরাতের বিষয়টা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দিয়েছিলেন এবং উনি নারী এবং শিশু ধর্ষণের ক্ষেত্রে জিরো টলারেন্স, স্পেশালি শিশুদেরকে ধর্ষণের ক্ষেত্রে উনি যেমন অতি সম্প্রতি একটা সাইনও করেছেন যে সর্বোচ্চ সাজা পেতেই দিতেই হবে যদি অভিযোগ প্রমাণিত হয়, ঠিক নুসরাতের ক্ষেত্রেও আমরা এমনটি আশা করেছিলাম যে দ্রুত সবকিছু হবে এবং নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে বিচার বিভাগ এই প্রশংসা অবশ্যই দাবি রাখে। এখন ঘটনা হলো প্রশংসা তো করলাম, প্রশংসার পরে যেটা আসে যে এটা আসলে বাস্তবায়ন করতে কতদিন সময় লাগবে এবং কি কি প্রক্রিয়া ধাপ পার হতে হবে? এটা কেবল নিম্ন আদালতে যায়, নারী শিশু স্পেশাল ট্রাইব্যুনাল এবং দ্রুত তারা কাজ করেছে তাদের যায়, এরপরে আসবে হাইকোর্টে, হাইকোর্টের পর এদের সুযোগ থাকবে অ্যাপিলেট ডিভিশনে, তারপর সুযোগ থাকবে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া চাওয়া এবং পাওয়ার ক্ষেত্রে। সুতরাং খুব মানে হঠাৎ করেই সবকিছু হয়ে যাবে বিষয়টা মোটেই তা না, বিষয়টা এরকম আইনের প্রত্যেকটা ধাপ নিয়ম মাফিকই চলতে যেতে হবে এবং আইনের আদালতের পাড়ার যে ব্যবস্থা যে নিয়ম কানুন সেটাকে মেনেই করতে হবে, না হলে কিছু সমস্যা থেকে যাবে। নুসরাত হত্যার সাথে এবং এই পুরো পরিকল্পনা এবং সে জড়িত এবং অনেকের প্রত্যক্ষ মদত আছে, প্রত্যক্ষ ভূমিকা আছে, কারো পরোক্ষ মদত আছে, ভূমিকা আছে, তো সেক্ষেত্রে ১৬ জনকেই যাদেরকে নাম পুলিশ এনেছেন তাদেরকে মোটামুটি ফাঁসি দেওয়া হয়েছে, কারণ তার বাইরে যাবার সুযোগ থাকলেও যে কোনো কারণে হোক যেতে পারেনি। যেমন তখনকার যিনি ওসি অফিসার ইন চার্জ যিনি ছিলেন তার একটা বিরাট দায়বদ্ধতা আছে, তিনি এই মামলার একটা বিশাল অংশ, সেই এলাকার এসপি মহোদয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবারই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে, কিন্তু এই মামলায় যে কোনো কারণেই হোক এই মামলায় তাদেরকে ওইভাবে জড়িত করা হয়নি বা এইভাবে কোনো বিচারের আওতায় আনা হয়নি। এবং এই মামলায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পজিশনকে এবং কিছু কিছু ব্যক্তিকে বিজ্ঞ বিচারক ধিক্কার জানিয়েছে। তো আইনের আইনজীবী হিসেবে আমি যদি বলি তো আইনের ধিক্কার জানানো সর্বশেষ কথা না, যার যতটুকু অপরাধ তাকে ততটুকু সাজা পাওয়া শুধু না দায়বদ্ধতা, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য যেটা করতে হবে দায়বদ্ধতা নিশ্চিত করা যে আমি এই পজিশনে তখন ছিলাম, সুতরাং আমি কিছুই কিন্তু আমি এটা দায়ভার বহন করতে চাই, সেটা হয়নি। এবং এই বিজ্ঞ বিচারকরা নিশ্চয়ই অনেক যাচাই বাছাই করেই মানে বিজ্ঞ বিচারক এই রায় দিয়েছেন, কিন্তু আমরা যারা আইনজীবী আমরা আসলে কিছু কিছু বিষয় বুঝি, যে বিষয়গুলো আইনের ফাঁক ফোকর গলিয়ে বেরিয়ে যাওয়া খুব সম্ভাবনা থাকে, এই আশঙ্কাটা আসলে আমরা যারা লয়ার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা আমরা কাজ করি এদের জন্য ভিকটিমদের পক্ষে তারা আসলে আমরা কিছু কিছু জায়গায় শঙ্কিত, কারণ সম্ভবত এই ১৬ জনকে শেষ অবধি ফাঁসি পর্যন্ত টিকিয়ে রাখা আইনগত ভাবে যাবে না, এটা একটা আমরা আশঙ্কিত। সেক্ষেত্রে নিশ্চয়ই বিচারকের বিচারের প্রতি রায়ের প্রতি আস্থা আছে, কিন্তু দুটো বিষয়, এক হচ্ছে ঢালাও ভাবে রায়টা দিয়ে দেওয়া হলো কিনা এটা দেখবার বিষয়, দুই হচ্ছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা কাদের ছিল আছে সেটা একটা দেখবার বিষয়, তিন হচ্ছে এই যে অন্যান্য ধাপ আদালতে বিভিন্ন ধাপ যে পার হতে হবে এই দীর্ঘসূত্রিতা আসলে কতদিন আসামি পক্ষের আইনজীবীরা নেবেন বা কতদিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মানে সুযোগ দিবেন, এটা একটা আমাদের ভাববার বিষয়।
আসলে অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আমরা ফেসবুকে এরকম অনেক প্রতিক্রিয়া পাচ্ছি, তহিদ নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবং এই প্রতিক্রিয়াটাই আসছে যে শেষ পর্যন্ত অর্থাৎ উচ্চ আদালত পর্যন্ত আপনি যে ধাপগুলো বর্ণনা করলেন ধাপ পর্যন্ত এই ১৬ জনই এরকম শাস্তি পাবে কি না সে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে, এবং এটা তো আপনি বললেনই যেটা আইনের ব্যাপার, আমরা হয়তো চাইতে পারি যে এরা সকলেই শাস্তি পাক যে শাস্তি তাদেরকে এই ট্রাইব্যুনাল দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত একটা আইনের ব্যাপার। কিন্তু আমার অন্য একটা জিজ্ঞাসা ছিল, সেটা হলো নুসরাত পরিবারের নিরাপত্তার ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে, কারণ নুসরাত নিজেও নিরাপদ ছিল না। আমি একটু অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারির কাছে যাব এই বিষয়ে যে নুসরাত নিজেও নিরাপদ ছিল না, কারণ এই ঘটনাটা তো নুসরাতের মৃত্যুর আগে তাৎক্ষণিকভাবে তো নুসরাতকে মারা হয়নি কিংবা নুসরাতকে পোড়ানো হয়নি, এই ঘটনাটা আগে থেকেই ঘটছিল। নুসরাত যখন সেই অভিযোগটি করলো সেই অভিযোগ প্রত্যাহারের জন্যে তার উপর যখন চাপ সৃষ্টি করা হলো হুমকি দেয়া হলো এবং সেই চাপের কারণেই শেষ পর্যন্ত নুসরাতকে তার প্রাণদান করতে হলো। নুসরাত ছিল সম্পূর্ণভাবে যাকে বলে এ ব্যাপারে আপোষহীন, নিজের প্রাণ দিয়েও সে নিজের সম্মান মান মর্যাদা এবং আইনটা রক্ষা করেছে। তো আমি অ্যাডভোকেট সারাইয়া ফাহিম আনসারির কাছে এটা জানতে চাই, যদিও আজকেই আইনমন্ত্রী বলেছেন যে তাদের সুরক্ষার ব্যবস্থা দেয়া হবে, তো এই পরিবারের কাছে যখন এরকম হুমকি আছে ছিল এবং একটা বিরাট গোষ্ঠী কাজ করেছে, শুধু ওই লোক তো নয়, তো অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারি আপনি কি মনে করেন যে নুসরাত পরিবার যথার্থ মানে যাকে বলে সিকিউরিটি নিরাপত্তার মধ্যেই বাস করতে পারবে?
প্রথমত কথাতেই চলে আসছে যে আমরা যখন ঘটনাটা পুরোপুরি দেখি সেখানেই আসছে যে আপনার তার হত্যা এবং হত্যার পূর্বে যে ঘটনাগুলো সেখানেই কোনো নিরাপত্তা ছিল না। তো যেখানে নিরাপত্তা না থাকার পরেও একটি মানুষ বেরিয়ে এসেছে এত বড় একটা পদক্ষেপ নিয়েছে, সেই জায়গাটায় শুধু একটি নুসরাত তো না, আমরা যতগুলা ঘটনাই দেখি আমরা খুব সুপরিষ্কার ভাবে দেখি নিরাপত্তার ব্যাপারে কোনোভাবেই আমরা কোন রকম ইতিবাচক জিনিসটা দেখি না। আমরা প্রত্যেকটা এটার ক্ষেত্রে দেখেছি, এখনো আমি খুব যে বলবো যে নুসরাতের পরিবার যে খুব সুরক্ষিত পরিবার সেটাও আমি বলতে পারবো না, কারণ আমি দিলরুয়া আপনার কাছে শুনেছি এখনো তো অনেক প্রক্রিয়া বাকি রয়েছে। সুতরাং আমি মনে করছি না যে আমরা খুব আমরা হয়তো রায়তে খুব খুশি হচ্ছি, খুব নিশ্চিন্ত হচ্ছি, কিন্তু নিরাপত্তার বিষয়টি আমরা আমরা বাস্তবায়ন নিয়ে চিন্তা করছি, বাট নিরাপত্তার বিষয়টি আমার চোখে পড়ছে না যে খুব বেশি আমরা চিন্তিত বিষয়টি নিয়ে।
তিনি করেছেন জুবায়ের চৌধুরী, তিনি প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো নুসরাত হত্যায় উচ্চ আদালত কি নিম্ন আদালতের রায় বহাল রাখবে? দ্বিতীয় প্রশ্ন, ওসি মোয়াজ্জেমের নাম কেন এলো না? তৃতীয় প্রশ্ন, আসামি ১৬ জন এবং ১৬ জনের ফাঁসির আদেশ কি যুক্তিযুক্ত হয়েছে? এই তিনটি প্রশ্ন নিয়ে আপনার মন্তব্য চাই।
যুবরাজ চৌধুরী, যুবরাজ চৌধুরী,
প্রথমত হচ্ছে তিনটি খুবই আইনগত প্রশ্ন।
জি,
উচ্চ আদালত রাখবে কি রাখবে না সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া।
জি, আপনি আপনি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছেন,
যেখানে নিম্ন আদালতের ঘাটতি গুলো ঘটে এবং আমরা অনেক সময় দেখি যে খুব দ্রুত বিচারের ক্ষেত্রে ঘটে যেতে পারে, তবে সেক্ষেত্রে যেটা হচ্ছে যদি ঘটে সেটা উচ্চ আদালত দেখবেই, আর তারপরে আরেকটি আদালত রয়েছে, সুতরাং একটি প্রক্রিয়া রয়েছে। সুতরাং এখানে এটা আমরা বলতে পারছি না যে উপরের আদালত সেটা রাখবেন কিনা, সেটা আসলে সরাসরি বলা একটা বিচারিক, যেহেতু আমরা আইন পেশার মানুষ আমরা সরাসরি বলতে পারি না।
সানায়া ফাহিম আনসারি, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নটির উত্তর আসলে এই কারণেই চাই, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আদালতে কাজ করছেন এবং একই সঙ্গে নারী অধিকার নিয়েও কাজ করেছেন, সব মিলিয়ে নারী অধিকারের ইতিহাস থেকে যদি দেখি এ ধরনের মামলা কি হয়?
একটা প্রথমত হচ্ছে কি যেটা বিচারক প্রক্রিয়াতে বিলম্বের কারণে আসলে সেটা হচ্ছে যে প্রথমত আগ্রহ হারিয়ে ফেলা হয়ে যায়, দ্বিতীয়ত হচ্ছে যে মামলাটি শেষ পর্যন্ত পৌঁছানো হয় কিন্তু আমরা সেরকম তথ্য খুব বেশি একটা পাই না। আমরা যারা আমি যেহেতু একেবারে মানে মাঠ পর্যায়ের মানুষ, আমি আদালতে অত বেশি না কিন্তু আমি মাঠ পর্যায়ের মানুষ, যদিও আমি আইনজীবী মানুষ, কিন্তু আমরা দেখেছি যে মানুষের আগ্রহটা হারিয়ে ফেলে বিচারিক প্রক্রিয়ার বিলম্বের কারণে, সুতরাং খুব বেশি শেষ পর্যন্ত পর্যায়ে পৌঁছায় না। আর সবাই তো নুসরাতের, আমি মনে করবো যে নুসরাতের পাশে যতজন মানুষ দাঁড়িয়েছেন সবার কিন্তু কপালে সেই দালালোটা জোটে না, সুতরাং এটা শেষ পর্যন্ত দেখা আমাদের কারোর পক্ষে সম্ভব হয়।
আর ওর আরেকটা প্রশ্ন ছিল যে ওসি মোয়াজ্জেমের ব্যাপারে ওর নাম কেন আসলো না, কারণ ওসি মোয়াজ্জেম অনেক জিনিস ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং অনেক বেশ কিছু প্রশ্ন করেছিলেন নুসরাতকে, যেই প্রশ্নগুলো শ্লীলতার বাইরে ছিল, তো তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? এটা
আসলে অবশ্যই আসা উচিত ছিল এবং তার আমরা যদি একটু কানেকশনটা দেখি, যেহেতু প্রথমত তার মামলা দায়েরের একটি ব্যাপার ছিল যে মামলা দায়ের করা ছিল এবং তার যেহেতু সেক্সুয়ালি হ্যারাসের মামলা ছিল, সুতরাং এখানে কিন্তু পুলিশ প্রশাসনে বা অফিস তার একটা দায়বদ্ধতা শুরুর থেকে কিন্তু মানুষের এখানে এই প্রশাসনে রয়েছে। আর এখানটায় আনা হয়নি কেন তার সাথে বলবো যে যেহেতু আনা হয়নি কিন্তু আনার প্রক্রিয়াটি এটাই উচ্চ আদালতের কাছে অনেক বড় বেশি চোখে পড়বে, এবং যেহেতু আমরা সবাই বাইরে থেকে বলছি এই বিষয়টি আমার কাছে মনে হয় এটা উপরের আদালতে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উইটনেস যেখানে হয়তো মামলার আরো কিছু তথ্য বেরিয়ে আসতে পারত।
আমাদের আরেকজন শ্রোতা অজয় সরকার একটা কথা বলেছেন যে রাজনীতির হাত থাকলে যে কোনো মামলার রায় সকলের সহমত হয় না এবং উচ্চ আদালতের রায়ের পরিবর্তন হতে পারে। দিলরুবা শারমিন কি বলছেন?
জি, উনি ঠিকই বলেছেন, এটা হতেই পারে। কারণ উচ্চ আদালত কি দেখবে? আসলে উচ্চ আদালত যেটা দেখবে সেটা হচ্ছে বেসিক মামলার এলিমেন্ট গুলা কেমন আছে এবং মামলার যেসব উপাদান গুলা সেটা কেমন ভাবে ব্যবহার করা হয়েছে। নিম্ন আদালতে অনেক বেশি এখানে ফৌজদারি আইনের সমস্যা কি জানেন? ফৌজদারি আইনের মূল সমস্যা হচ্ছে এখানে কোনো কিছু সংশোধন করার উপায় নাই। এখানে কিছু আমাদের হাত পা বাধা আছে, আর এই বিশেষ বিশেষ আইনগুলোর ক্ষেত্রে আমাদের হাত পা আরো বেশি বাধা। তো ধরেন, এই ধরনের একটা হত্যাকাণ্ড মামলায় যদি শুরুতেই যদি থানা, পুলিশ এবং প্রশাসন যদি একদম তদন্তের শুরু থেকেই সঠিকভাবে সহযোগিতা না করে সেক্ষেত্রে অনেক ঠাক ঠকর থেকে যায়। আপাত দৃষ্টিতে আমরা বাইরের লোকজন বলতে পারি যে বিচারক বায়াস হয়ে গেছে বা প্রশাসন নিয়ন্ত্রণ করেছে, অনেক রকমের কথা উঠতে পারে। কিন্তু ফৌজদারি আইনের ক্ষেত্রে এবং এইসব মামলার ক্ষেত্রে আমরা যত সহজ মনে করি, বিশেষ করে তত সহজ না। যদি কোনো ক্ষেত্রে আইনের ব্যাপারে ঘটে এবং যদি কোনো ক্ষেত্রে যদি কোনো রকমের সুযোগ থাকে, সেটা উচ্চ আদালতে আসামিদের আইনজীবী নিশ্চিতভাবে কাজে লাগাবে। এবং এটা আমি না হয় ভিক্টিমের পক্ষে কাজ করি, আমরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সেটা ভিন্ন কথা, কিন্তু যারা কিনা আসামিদেরকে বাঁচানোর জন্য শুরু থেকে কাজ করে আসছে তারা এক্ষেত্রে কাজ করবে। তখন কিন্তু উচ্চ আদালতের বিচারকদের কোনো হাত থাকবে না, থাকে না। কারণ এমন ভাবে ছাত্রগুলো একদম গ্যাস্ট্রিক লেভেলে তৈরি হয়ে যায়, সেখান থেকে বের হয়ে এসে যদি ঢালাও ভাবে একইভাবে জাজমেন্ট থাকে বহাল, কোনো কোনো ক্ষেত্রে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি বদলে গেছে। কিন্তু আমরা আশা করি যে সবকিছুর ঊর্ধ্বে থেকে উচ্চ আদালতে নিম্ন আদালতের রায় বহাল থাকবে, এটা আমরা আশা করি।
আপনি বদলে যাওয়ার কথা বলছিলেন, বিশ্বজিৎ হত্যা মামলার ক্ষেত্রে কিন্তু অনেকটা সেরকমই হয়েছে।
এরকম অসংখ্য মামলার আমরা উদাহরণ দিতে পারি যে নিম্ন আদালতের রায় উচ্চ আদালতের গোটা বদলে গেছে, অথবা নিম্ন আদালতে এমন ভাবে মামলা পরিচালনা করা হয়েছে যেন উচ্চ আদালতে যে বদলে যায়। সুতরাং এ ব্যাপারে আমরা আশঙ্কা আছি, ভয়ানক আশঙ্কা আছে।
দিলরুবা শারমিন,
যখন 16 জনকেই ফাঁসি দিয়ে দেওয়া হলো তখন আসলে আমরা আরো বেশি একটু কষাস হয়ে গেলাম, এবং যেখানে পুলিশ অফিসিয়ালসের এত সাংঘাতিক জড়িত সব ক্ষেত্রে মোটামুটি আমার দেখা মতে পুলিশ অফিসিয়ালসরা নেগেটিভ থাকে এই নারী শিশু হত্যা, ধর্ষণ, পুড়িয়ে মারা, নির্যাতনের ক্ষেত্রে, কেন আমি জানি না, কিন্তু তারা ওনারা থাকেন। সেক্ষেত্রে ওসি মোয়াজ্জেম বলেন, এসপি বলেন বা আদার্স যারা ছিলেন তাদেরকে টোটালি একদম ওভারলুক করে যাওয়া, শুধু তিরস্কার করা, দ্যাটস নট এনাফ ফর আস।
দিলরুবা শারমিন, আমাদের এই অনুষ্ঠানটি যেমন ফেসবুকে যাচ্ছে, একই সঙ্গে আমরা আসলে আমাদের দর্শকদের অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের প্রশ্ন পাচ্ছি। একটি মন্তব্য পড়ে আপনার কাছে আবার যেতে চাই। আতাউর রহমান রঞ্জু, তিনি লিখেছেন, নুসরাত হত্যায় দ্রুত বিচার সরকারের সদিচ্ছার প্রতিফলন, সরকারকে ধন্যবাদ। তেমনি সোহাগী সাগর রুনি হত্যার বিচার সময়ের দাবি, তিনি মাত্র কয়েকটি নামই উল্লেখ করেছেন। আমরা যদি আরও একটু তথ্য জানাতে চাই আমাদের শ্রোতা এবং দর্শকদের, সেটি হচ্ছে বগুড়ায় আমাদের যে সংবাদদাতা রয়েছেন প্রতীক ওমর, তিনি একটি প্রতিবেদন পাঠিয়েছেন এবং তিনি সে প্রতিবেদনে জানিয়েছেন যে আসলে পায়ুপথে বাতাস দিয়ে সেখানে একটি শিশুকে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা যদি আমরা একটু মাসখানেকের সংবাদপত্র ঘাঁটি আমরা দেখতে পাব। সব মিলিয়ে আপনার কাছ থেকে এ কারণেই জানতে চাই যে আসলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন, কেন আমরা এ ধরনের সহিংসতার লাগাম টেনে ধরতে পারছি না। সেই প্রশ্নে যাওয়ার আগে আমরা আসলে আরেকটি প্রতিবেদন শুনে নিতে চাই, যেটি আমাদের ঢাকার সংবাদদাতা জহুরুল আলম পাঠিয়েছেন, এবং তার এই প্রতিবেদনটি শুনলে হয়তোবা আমাদের একটু হতাশ হতে হবে, কারণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের আরও অবনতি হয়েছে। আমরা একটু প্রতিবেদনটি শুনে নিই।
আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন দ্য উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স এর দেওয়া তথ্য মতে জীবনমান এবং সমাজ গোষ্ঠী ও পরিবারে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 15 ধাপ কমেছে। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এবং নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি করা 2019 সালের সূচকে 167টি দেশের মধ্যে 142তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সংস্থা দুইটির 117 সালে তৈরি করা সূচকে 150টি দেশের মধ্যে বাংলাদেশ 127তম অবস্থানে ছিল। বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীর উন্নতি হয়েছে বলে উল্লেখ করে এতে বলা হয় দেশটিতে নারীদের অবস্থানের সবটাই নিম্নমুখী ও হতাশাব্যঞ্জক নয়। গবেষণায় বলা হয় বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্য এবং আইনি জটিলতার কারণে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সূচকের তালিকায় প্রথম স্থানে রয়েছে নরওয়ে এবং সর্বনিম্নে রয়েছে যুদ্ধপীড়িত ইয়েমেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শুনছিলাম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কি অবস্থা এবং সবশেষ অবস্থাটি বোধহয় আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে খানিকটা আশঙ্কিত করে তোলে। দিলরুবা শারমিন, আপনার কাছ থেকেই জানতে চাই, সহিংসতার মাত্রা বাড়ছে, নারীর ক্ষমতায়ন কমছে, সব মিলিয়ে কি আশার আলো দেখেন?
আশা তো করবই, আশা না করলে তো সামনে এগোতে পারবো না। আশা করতে চাই এইভাবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী এবং শিশু নির্যাতনের ক্ষেত্রে বারবার বলে আসছেন জিরো টলারেন্স, এবং উনি বারবার বলছেন যে শিশু ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা। এগুলো ঠিক আছে, এবং আমাদের বিভিন্ন আমরা আশা করি যে বিভিন্ন এনজিও, সরকার বা বিভিন্ন অ্যাক্টিভিস্ট কাজ করবে এবং মানুষের সচেতনতা বাড়ছে। বিশেষ করে সাংবাদিক ভাই বোনদের কথা যদি আমি ভাবি, তো আমি দেখি যে না, আগে ঘটতো বরাবরই নারীর প্রতি শিশুর প্রতি এই ধরনের ঘটনা ঘটে আসছে, কিন্তু প্যাটার্নটা শুধু চেঞ্জ হয়েছে, এটা গেল একটা। আর একটা হচ্ছে যে আজকাল গণমাধ্যম বেশি থাকার কারণে আমরা জানতে পারছি বেশি, এটা আমাদের সুযোগ হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু আশা নিয়ে আমরা এগোতে চাই। কিন্তু আমরা যদি মনে করি যে নারীর ক্ষমতায়ন মানে একজন প্রাইম মিনিস্টার নারী, একজন বিরোধী দলে নারী, একজন মন্ত্রী নারী, একজন অধ্যক্ষ নারী, একজন ভাইস চ্যান্সেলর নারী, এরকম শুধু ক্ষমতায়ন তা কিন্তু না, আসলে তা কিন্তু না। প্লিজ, তো সবসময় ভাবতে হবে যে মানে ক্ষমতায় গুটি কতক নারীকে বসিয়ে দেয়া অথবা যে কোনো ভাবে হোক, সে নারী তার নিজ যোগ্যতাতেই ক্ষমতায় আরোহণ করা যেটাই হোক, সেটা মানে কিন্তু সার্বিক ভাবে নারীর খুব মঙ্গল হচ্ছে, উন্নতি হচ্ছে বিষয়টা মোটেই তা না। বিষয়টা এইরকম যে আমরা যদি খুবই ক্রিটিক্যালি দেখি, আমাদের ইদানিংকালে নারী এবং শিশুর প্রতি সহিংসতার মাত্রা বেড়েছে, এই তথ্যগুলো আমরা পাচ্ছি। পাশাপাশি এত নৃশংসতা বেড়েছে সেটা কল্পনার বাইরে, এবং এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটা আরো ক্রমশ বাড়বে। বাড়বে কেন? এক নম্বর হচ্ছে যে আমরা গুটিগত মানুষকে ক্ষমতা দিয়ে দিচ্ছি, আমরা গুটিগত মানুষের ক্ষমতায় বিশ্বাসী, আমরা গুটিগত মানুষের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা এটাই প্র্যাকটিস করেছি যে কে বা কারা ক্ষমতায় থাকবে, কে বা কারা ক্ষমতা ব্যবহার করবে, কে বা কারা সুযোগ সুবিধা পাবে। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী নুসরাত হত্যা নিয়ে এইভাবে উচ্চ স্বর না নিতেন, তাহলে আজকে আমার ধারণা, আমার বিশ্বাস, আমার প্র্যাকটিস, আমার জানা, কোনো অবস্থাতেই এই মামলা এত দ্রুত সমাপ্তি হতো না, এবং এইভাবে আদৌ কোনো রায় আসতো কিনা সেটাও আমি সন্দিহান।
প্রসঙ্গত আরেকটা কথা আসে যে নারীর ক্ষমতায়নই বোধ করি সবকিছু নয়, নারীর নিরাপত্তার বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। কারণ নারী হয়তো অনেক জায়গায় ক্ষমতায়ন নারীর হয়েছে, কিন্তু
আমি শুনছিলাম ওই যে আপনারা বলছিলেন যে নুসরাতের পরিবারের নিরাপত্তাহীনতার বিষয়টা, তো আমি যেটা মনে করি যে আমরা আমাদের দেশের সাক্ষীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি, এটা একটা বড় কারণ। এবং রাষ্ট্রীয় ভাবে সাক্ষীর নিরাপত্তা দেওয়া একটা দায়িত্ব, হ্যাঁ, একটা মামলায় একজন সাক্ষী দিবে সেক্ষেত্রে কিন্তু দায়িত্ব। আরেকটা হচ্ছে নারীদের শুধু এম্পাওয়ারমেন্ট মানেই যে একটা চেয়ারে বসিয়ে দেয়া, এটা কখনোই ভাবার সুযোগ নাই।
সেই প্রসঙ্গে
আপনার পয়েন্টে আমি আসতে চাই যে নিরাপত্তা ঘরে এবং বাইরে নারী সুরক্ষিত এই ব্যাপারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।
জি জি, সেই প্রসঙ্গে অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারির কাছেও যাচ্ছি যে এই যে নারীর ক্ষমতায়নের কথা আমরা বলছি এবং ক্ষমতায়ন হয়েছেও অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও, কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কতখানি নিরাপত্তা দিতে পারছি, আমরা কতখানি তাদেরকে সুরক্ষা দিতে পারছি, কতখানি তারা স্বাধীনভাবে এগিয়ে যেতে পারছেন। অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারি,
আমি যেহেতু দিতে পারছি কথাটি আসছে, আমি রাষ্ট্রের সাথেই সম্পৃক্ত করে কথা বলতে চাই। যেখানে আমরা যখন মানবাধিকারের কথা বলছি, তিনটা কথা পরিষ্কার ভাবে আসে যে রাষ্ট্র কিভাবে মানবাধিকার রক্ষায় দায়বদ্ধ। নুসরাতের ঘটনাটি মানবাধিকারের ঘটনা, সেখানে রাষ্ট্রকে বলাই হয় রাষ্ট্র নিজে কোনো অধিকার খর্ব করবে না, রাষ্ট্র যদি আমি কোনো অধিকার খর্ব করি রাষ্ট্র ব্যবস্থা নিবে এবং রাষ্ট্র আমার অধিকার রক্ষায় ব্যবস্থা গ্রহণ করবে। এই জায়গা থেকে যদি খেয়াল করি, আমি নুসরাতের কথাটা যদি সরাসরি বলি, যে প্রতিষ্ঠানে তিনি লেখাপড়া করতেন, সেখানে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটিতে ছিল না, যেটা 2009 সালে আমরা কিন্তু একটা গাইডলাইন পেয়েছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি করেছি যেখানে সেলস থাকার কথা, কিন্তু এইটার একটি বিরাট জায়গা যেটা হচ্ছে যে কোন রকম ফলো আপ মেকানিজম না থাকা, তাহলে রাষ্ট্রের দায়বদ্ধতা কি কোথায়? এই আপনি যদি বলেন যে আমরা কতটুকু পথ প্রশস্ত করতে পারছি, পথ প্রশস্ত করার জন্য কিছু বিষয় লাগে, সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোটেকশন। আমরা যেখানে প্রোটেকশন মেকানিজমই না থাকে এবং সেই প্রোটেকশন মেকানিজমকে খেয়াল না করা হয়, তাহলে আপনি নিরাপত্তার বিষয়টি সরাসরি বলতে পারবেন না যে হ্যাঁ নিরাপত্তা নিশ্চিত হয়েছে, ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। ক্ষমতায়নের জন্য কিছু কাজ করা লাগে, সেই জায়গাগুলোর জন্য কিছু ফলো আপ আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। এবং এই নুসরাতের ঘটনাটি আমাদের অনেক ক্ষেত্রে চোখ খুলে দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বিভিন্নভাবে দেখার চেষ্টা করা উচিত যে প্রতিষ্ঠানটি কতটি নিরাপদ, যেটাকে আমরা উইমেন সেফটি অডিট বলি, যে একটি প্রতিষ্ঠান অডিট করে দেখা উচিত যে এই প্রতিষ্ঠানটি একটি নারীর জন্য একটা শিশুর জন্য কতটুকু নিরাপদ। আমরা মোটেও করি না।
কিন্তু বিষয়কর ব্যাপার হচ্ছে এই যে নুসরাত যে প্রতিষ্ঠানে লেখাপড়া করতেন, বাহ্যিকভাবে আমরা মনে করি যে সেখানে ধর্ম এবং মোরালিটি, নৈতিক বোধ বোধহয় নৈতিকতা একেবারে শীর্ষে থাকা উচিত। এইরকম একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে যাওয়ায়, আপনি মনিটরিংয়ের কথা বলেছেন, যথার্থই বলেছেন, কিন্তু হয়তো তাত্ত্বিকভাবে অনেকে মনে করেছেন যে এইরকম কোনো প্রতিষ্ঠানে মনিটরিংয়ের দরকার নেই। অথচ আমরা দেখছি যে অনেক সময় খুব তিক্ত সত্য হলেও কথাটা যে মাদ্রাসা এবং এই জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এরকম ঘটনা ঘটছে।
জি, আমরা আসলে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, আমরা এক মিনিট করে দুজন অতিথির কাছে যাব, এবং যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রশ্ন নয় বরং আমাদের ফেসবুকে যে দর্শকরা প্রশ্ন করেছেন সেই দুটো প্রশ্ন নিয়ে আপনাদের দুজনের কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইব। শঙ্কর হালদার, তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে? কাজী শিউলি নামে একজনে মন্তব্য করেছেন, এই দেশে অর্থাৎ বাংলাদেশের কথাই তিনি হয়তোবা বলেছেন, বাংলাদেশে বিচারপতিরাই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, তিন বিচারপতির দুর্নীতিকে সরকার ধামাচাপা দিয়ে দিলেন, এই হচ্ছে দেশের বিচার ব্যবস্থা। দুটো বিষয় নিয়ে অ্যাডভোকেট দিলরুবা শারমিন, খুব সংক্ষেপে আপনার মন্তব্য।
দেখুন, আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থায় রাজনীতি ঢুকে গেছে কি না এবং কিভাবে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক দলগুলা নিয়ন্ত্রণ করছে, এটা আসলে সবার কাছে পরিষ্কার।
বিচারপতিদের দুর্নীতি
মানে বিচার, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে কি করছে না, এবং বিচারিক প্রক্রিয়াটা কিভাবে পরিচালিত হচ্ছে, এটা কিন্তু আসলে অনেকদিন অনেক বছর যাবতই সব মানুষই মোটামুটি জানে। সবাই হয়তো এর আওতায় পড়েন না, সব ঘটনা হয়তো এর আওতায় পড়ে না, কিন্তু কোনো না কোনো ভাবে বিচারিক প্রক্রিয়া যদি রাজনৈতিক প্রভাব মুক্ত সম্পূর্ণ থাকতে পারত, যদিও বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ আলাদা হয়ে গেছে বহুদিন মামলার মাধ্যমে, মাজার হোসেন মামলার মাধ্যমে, কিন্তু বাস্তবে আসলে আমরা ওটা দেখি না। তাহলে আমরা খুব জোর দিয়ে একটা সম্প্রতিকালের, আমি না হয় কিছুদিন আগের কথা নাই গেলাম,
দিলরুবা শারমিন
আমাদেরকে বোঝায় উঠতে হবে আমাদের অনুষ্ঠানে,
দিলরুবা শারমিন আমাদের শেষ করতে হচ্ছে, আমরা দুঃখিত, আসলে আমাদের শেষ করতে হচ্ছে। শুধু হাড়ায় যদি জানান যে একজন দর্শক বলছিলেন যে তিনজন বিচারপতির দুর্নীতি ধামাচাপা দেওয়া হয়েছে, হ্যাঁ এবং না?
অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট দিলরুবা শারমিন, তাহলে এখানেই শেষ হচ্ছে, ধন্যবাদ সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবার সংবাদ শিরোনাম পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্র সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত তেলক্ষেত্র এবং স্থাপনাগুলোকে ইসলামিক স্টেট সন্ত্রাসী দলের হাত থেকে সুরক্ষা করার জন্য সেখানে আমেরিকান সেনা মোতায়েন জোরদার করবে। যদিও যুক্তরাষ্ট্র ওই অঞ্চল থেকে তাদের বেশিরভাগ সেনা প্রত্যাহার করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার শুক্রবার সাংবাদিকদের বলেন, আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি, তবে আমি বিস্তারিত কিছু জানাব না। আইসিস তেল স্থাপনায় যাতে প্রবেশ করতে না তিনি একথা জানান। আফগানিস্তানে চলতে থাকা সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র এবং তালিবান বিদ্রোহীদের মধ্যকার থেমে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্দেশ্যে রাশিয়া এবং চীন পুনরায় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। আফগানিস্তানে শুক্রবার লড়াইয়ে আরও মানুষের প্রাণনাশ ঘটে। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে পুনরায় সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে অন্তত দুজন বিক্ষোভকারী নিহত হয়। বাগদাদের অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন এলাকা, যা গ্রিন জোন নামে পরিচিত, সেখানেই হাজার হাজার বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করে। তারা ব্যাপক দুর্নীতি, বেকার সমস্যা এবং সরকারি সংগঠনের পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভ করে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুদ্ধদ্বার ইমপিচমেন্ট তদন্ত যখন চলছিল, তখন রক্ষণশীল রিপাবলিকান আইন প্রণেতাদের একটি দল প্রেসিডেন্টের সমর্থনে সেখানে জোর করে ঢুকে পড়েন। এ কারণে তদন্ত পাঁচ ঘণ্টা পিছিয়ে যায়। আফ্রিকা মহাদেশের সবচাইতে স্থিতিশীল রাষ্ট্র বতসোয়ানার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয়ী হয়েছেন। শুক্রবার দেশের প্রধান বিচারপতি আগামী পাঁচ বছরের জন্য বতসোয়ানা ডেমোক্র্যাটিক পার্টির নেতা মারকয়টি মিসিসিকে জয়ী বলে ঘোষণা করা হয়। বলিভিয়ার নির্বাচনী বোর্ড বলিভিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইভো মোরালেসকে জয়ী ঘোষণা করেছে। বৃহস্পতিবার নির্বাচনী বোর্ড জানিয়েছে, প্রায় সব ভোট গণনার শেষ হয়েছে এবং বোর্ড বলছে যে মোরালেস পেয়েছেন 47% ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেসা পেয়েছেন 36.5% ভোট।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শেগুফতা নাসরিন কুইন, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন ডেস্টা ওয়ান্ডিয়ারবার্ড। আর আমি আনিস আহমেদ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আর আমার সঙ্গে রয়েছেন
তাহিরা কিবরিয়া।
ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.